الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসুন আমরা সকলে মহব্বত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করে গভীর প্রেম নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় আশিকান রাসূল প্রিয় আশিকান মিলাদ আলহামদুলিল্লাহ আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আমরা সবাই মসজিদের মধ্যে একত্রিত হয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করার অনেকগুলো মাধ্যম থেকে একটি মাধ্যম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আমরা এখন দরুদ শরীফ পাঠ করেছি না, দরুদ শরীফ পাঠ করার ফজিলত কী, দরুদ শরীফ পাঠ করলে আমাদের উপকার কী, কিতাবের মধ্যে অসংখ্য রেওয়ায়েত আসছে আমাদের উপকার অনেক অনেকভাবে হয়ে থাকে। একটি রেওয়ায়েত বর্ণনা এভাবে আসছে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিসে মুবারাকা, দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে আসছে। আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন সাহাবি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজআলু লাকা সলাতি কুল্লাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার নিজের সমস্ত সময় আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে ব্যয় করব। কতক্ষণ সময়? সব সময়, সমস্ত সময়গুলো আমার অন্যান্য জিকির আজকার দোয়া দরুদ দোয়া পাঠ করা জিকির আজকার করাকে বাদ দিয়ে সমস্ত সময়গুলোকে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকব। তখন এটা শুনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ শোনালেন, সুসংবাদ শুনিয়ে ইরশাদ করলেন, হুজুর বলেছেন ইদা তুকফা হাম্মাকা, হে আমার সাহাবি, তুমি তোমার সমস্ত সময়কে ব্যয় করে আমার উপর দরুদ শরীফ পাঠ করাটা তোমার চিন্তা ভাবনা দূরীভূত করার জন্য যথেষ্ট হবে। সব সময় ব্যয় করে আমার উপর দরুদ শরীফ পাঠ করাটা কি হবে, তোমার চিন্তা ভাবনা দূর করার জন্য এই দরুদ শরীফটা যথেষ্ট হবে। বুঝে আসছে? এরপরে বলেন, এখানে শেষ হয় নাই, আল্লাহ নবী বলেছেন ওয়ায়ুগফারু লাকা যামবুকা, আর তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আমরা দরুদ শরীফ পাঠ করলে গুনাহ ক্ষমাও হয়ে যাচ্ছে, সাথে সাথে আমার যত ধরনের চিন্তা আসতে পারে, মুসিবত পরেশানগ্রস্ত হতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমার আপনার সব চিন্তা পরেশান দূর হয়ে যাবে, গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো দরুদ শরীফ পাঠ করার দরকার আছে না? অন্যান্য সময় তো দরুদ শরীফ পাঠ করে, বিশেষ করে রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে নবীর আগমনের মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করার নিয়তে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা দরকার। বুঝে আসছে? কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, ইনার প্রতি ভালোবাসা প্রকাশ করা ইমানের মূল ভিত্তি, ইনার প্রতি ভালোবাসা রাখা ইমানের মূল ভিত্তি, তার প্রতি ভালোবাসা রাখা ব্যতীত ইমানে পূর্ণতা আসবে না, আপনার আমার ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করব না, ভালোবাসবো না নবীকে। তো একটি রেওয়ায়েতের মধ্যে বর্ণনার মধ্যে আসছে মান আহাব্বা শাইআন আকসার মিন যিকরিহি, যে যাকে ভালোবাসে তার অধিক আলোচনা করে। বুঝে আসছে? আমরা নবীকে ভালোবাসি, এই জন্য যারা আশিকানে মিলাদ রয়েছে তারা রবিউল আউয়াল মাসে বিশেষ করে জায়গায় জায়গায় মিলাদ মাহফিল আয়োজন করে নবীর আলোচনার ব্যবস্থা করে, জায়গায় জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করার নিয়তে দরুদ শরীফ পাঠ করার ব্যবস্থা করে। ঠিক আছে না? তো ভালোবাসা প্রকাশ করার অনেকগুলো মাধ্যম থেকে কয়েকটি মাধ্যম হচ্ছে নবীজির জীবন, ঘরে ও বাইরে আলোচনা করতে থাকা মহাব্বত নিয়ে। এরপর নবীজির সম্মান প্রদর্শন করার জন্য পতাকা উত্তোলন করা। কি করা? পতাকা উত্তোলন করা, চারদিকে আলোসজ্জা করা, এগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মান প্রদর্শনের জন্য করা হয়ে থাকে। আচ্ছা, এখন বলবেন হুজুর, এই আলোকসজ্জার মাধ্যমে কীভাবে সম্মান প্রদর্শন করা হচ্ছে, কীভাবে খুশি উদযাপন করা হচ্ছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এরপর আরেকটি আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তোমরা খুশি উদযাপন করো। আল্লাহ বলেছেন, তোমরা খুশি উদযাপন করো আমার নিয়ামত পাওয়ার পর। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যত নিয়ামত পেয়েছি, চোখ নিয়ামত না, হাত নিয়ামত, আমরা কথা বলতে পারি নিয়ামত, হাঁটতে পারি নিয়ামত, যত নিয়ামত আছে সব কিছুর চেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হতে পেরেছে, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পর কি করো? খুশি উদযাপন করো। তো খুশি উদযাপন করলে কি হবে? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খুশি উদযাপন করা দুনিয়ার মধ্যে যা আছে ধন সম্পদ সব কিছুর চেয়ে বেশি উত্তম হবে। বুঝা আসছে? আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা বি নি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের খুব বেশি চর্চা করো। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে ওগুলো আলোচনা বেশি বেশি করতে থাকো। যত নিয়ামত আমাদেরকে দিয়েছে ওগুলো মানুষকে বলা, আমি এটা পেয়েছি, আমি এটা অর্জন করেছি, এটা আলোচনা করতে থাকা, বলতে থাকা মানুষকে, আমি এটা অর্জন করেছি। তো নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? নবীর উম্মত হতে পারা। ঠিক আছে না? নবীর উম্মত হতে পারা সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। এই শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার পর খুশি উদযাপন করা দরকার আছে না? আলোকসজ্জা করার মাধ্যমে কীভাবে খুশি উদযাপন হচ্ছে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, একটু যদি চিন্তা করি, আমরা আমাদের সমাজের ঘরের বিবাহের অনুষ্ঠান বা আকিকার অনুষ্ঠান অথবা স্বাধীনতা দিবসকে আমরা খুশি উদযাপন করার সময় কী করে আলোকসজ্জা করে না? বিয়েতে এরকম লাইট লাগিয়া আলোকসজ্জা করার মাধ্যমে খুশি উদযাপন করে না? এটা কি খুশি হয়ে করে নাকি খুশি না হয়ে আলোকসজ্জা করে? বিয়ের মধ্যে লাইট লাগায় আলোকিত করে কিসের মাধ্যমে? কেন করে? খুশি উদযাপন করার জন্য। তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের মাসে খুশি হয়ে চারদিকে আলোকিত করা, এটা খুশি উদযাপনের মধ্যেই অন্তর্ভুক্ত। বুঝে আসছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বিষয়টা মুসলমানগণ ভালো মনে করে সেটা আল্লাহ তাআলার কাছেও ভালো। এই হাদিসটার ব্যাখ্যায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই বলেছেন, যে কাজটা আলেমগণ এবং নেককার মুসলমানগণ ভালো জানে, ভালো মনে করে, ওই কাজটা আল্লাহ তাআলার কাছেও ভালো। তাই যুগে যুগে উলামায়ে কিরাম এবং নেককার মুসলমানগণ মিলাদ মাহফিল করেছে এবং আলোকসজ্জাও করেছে, অন্যান্যদেরকে এই কাজ করার জন্য উৎসাহিত করেছে। কারা করেছে? নেককার মুসলমানগণ। কারা করেছে? ওলামাগণ নিজেরাও করেছে, উৎসাহিত করেছে। তো যারা যে কাজটা ওলামাগণ এবং নেককার মুসলমানগণ ভালো মনে করে এবং করতে থাকে, এটা আল্লাহ তাআলার কাছেও ভালো কাজ, আল্লাহ তাআলার কাছেও ভালো কাজ। একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুআযযিরুহু ওয়া তুযাক্কিরুহু। আল্লাহ বলেন, তোমরা রসুলের সম্মান করো, রসুলের আদব করো। রসুলের কি করো? রসুলের সম্মান করো, রসুলের আদব করো। এই আয়াতাংশের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরগণ বলেছেন, কি বলেছেন মুফাসসিরগণ বলেছেন, কিয়ামত পর্যন্ত নবীকে সম্মান জানানোর জন্য যত নতুন পদ্ধতি অবলম্বন করা হবে, যাই আমল করা হবে কিসের জন্য? নবীকে সম্মান জানানোর জন্য। যদি ওই আমল, ওই কাজ শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে এটা জায়েজ। এটা এই আয়াতের অন্তর্ভুক্ত, নবীকে সম্মান প্রদর্শন করার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এই আলোকসজ্জা করেছি নবীকে সম্মান প্রদর্শন করার জন্য না? আমার বাবা, আপনার বাবা, আমার দাদা, নানার জন্য কেউ করবে? আজ পর্যন্ত কেউ করেছে? ভবিষ্যতে করবে? এই আলোকসজ্জ করা, পতাকা উত্তোলন করা, মিলাদ মাহফিলের আয়োজন করা, দুরুশ্বরে পাটির ব্যবস্থা করা কার জন্য করা হচ্ছে? নবীর জন্য। আমরা বাবার জন্য কেউ করছে এরকম? তো নবীর জন্য এটা খাস। সুতরাং এই কাজটা মুস্তাহাব পর্যায়ের একটি সওয়াবের কাজ, বুঝা আসছে? সুতরাং এই কাজ করার মাধ্যমে আমরা অবশ্যই অবশ্যই সওয়াব অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে, আমরা তো আশিকানে মিলাদ যারা রয়েছে তারা অনেকে নিজের ঘর সাজিয়ে নিয়েছে, অলিগলি সাজিয়ে নিয়েছে, ঠিক আছে না? আমরা মসজিদ সাজিয়েছি, ঠিক আছে, বাজার মার্কেট অনেকেই সাজিয়েছে। এটা হচ্ছে বাহ্যিক সাজানো, আমাদের অন্তরকে সাজাতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যখন এসেছেন তখন কুফরের অন্ধকার চারদিকে ছড়িয়েছিল, নবী এসে কুফরের অন্ধকার দূর করে ইমানের আলোয় আলোকিত করে দিয়েছেন, চারদিকে ইমানের আলোয় আলোকিত করে দিয়েছেন। তো নবীর আগমনের মাস পেয়ে আমরা লাইটের মাধ্যমে সজ্জিত করেছি, নিজের ভিতরের অন্তরের অন্ধকার দূর করে অন্তরকে আলোকিত করার দরকার নেই? দরকার আছে, করার প্রয়োজন আছে। বাহিরেও আলোকসজ্জা করতে হবে, সাথে সাথে নিজের ভিতরগত যে রোগের কারণে, গুনাহের রোগের কারণে অন্ধকার হয়ে গিয়েছে, ওই গুনাহের ময়লা দূর করে নিজের ভিতরগত অন্তরকে আলোকিত করতে হবে। করবেন ইনশাআল্লাহ। আলোকিত করার জন্য আমরা আজ এমন এক ব্যক্তির নসিহত শ্রবণ করব, এমন এক ব্যক্তির জীবনী সম্পর্কে আলোচনা শ্রবণ করব, যিনাকে গৌসে পাক বলে আমরা চিনে থাকি, যিনি আউলিয়াদের সরদার গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষণীয় তত্ত্ব নিব এবং বাণী নিব, নসিহত নিব, এগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে নিজের অন্তরের অন্ধকারকে দূর করে আলোকিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর বলি হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আল্লাহর ওলি না, নেককার না? তো নেককারের আলোচনার করার ফজিলত কী, ফায়দা কী, উপকার কী, এটাও কিতাবের মধ্যে আসছে। হযরতে সুফিয়ান ইবনে উয়াইনা রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, ইন্দা যিকরি সালিহিনা তানজিলুর রহমা, নেককার লোকদের আলোচনার সময় রহমত অবতীর্ণ হতে থাকে। নেককার লোকের আলোচনা হলে কি অবতীর্ণ হয়? রহমত অবতীর্ণ হয়। তো যখন আল্লাহর নেক বান্দাদের আলোচনা হলে রহমত নাজিল হয়, তাইলে তখন আউলিয়া কিরামের সরদার যিনি রয়েছে, শাহিনশাহে বাগদাদ হুজুরে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, এর আলোচনা করলে কত বেশি রহমত নাজিল হতে পারে একটু চিন্তা করুন। সাধারণ নেককার লোকদের আলোচনা করলে রহমত নাজিল হয়, তো ইনি তো সাধারণ নেককার লোক নয়, নেককারদেরও নেককার, নেককারদের সরদার, অলিদের সরদার, শাহিনশাহ বাগদাদ হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করলে কত বেশি রহমত অবতীর্ণ হতে পারে একটু চিন্তা করুন, অনেক বেশি হবে না? ইনাকে নিয়ে আমরা আজকে শ্রবণ করব, ইনি আমাদের জন্য কী নসিহত করে গিয়েছেন। আমাদের পীর মুর্শিদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া নিয়ামতের চর্চা করার নিয়তে, আলোচনা করার নিয়তে, এবং আমাদের মতো গোলামদেরকে, মুরিদদেরকে উপদেশ দেওয়ার জন্য তিনি ইরশাদ করেছেন। তিনি বলেছেন, কি বলেছেন, ইনার নিজের সম্পর্কে নিজে বলছেন, কি বলছেন, শুনো, আমি 25 বছর ইরাকের মরুভূমির মধ্যে আল্লাহ তাআলার ইবাদত মধ্যেই মশগুল রয়েছি। কয় বছর? 25 বছর ইরাকের মরুভূমির মধ্যে, পাহাড়ের মধ্যে ইনি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল। তো চিন্তা করুন। এরপর আরও বলছেন, আমি 15 বছর প্রতিদিন ইশারের নফল নামাজে পরিপূর্ণ কোরআন খতম করেছি। কয় বছর? 15 বছর পরিপূর্ণ ইশারের নফল নামাজে কোরআন খতম করে দিয়েছি। ইনি দেখেন কত বেশি ইবাদত করেছে, শুধু ইবাদত করেছে তা না, অনেক কষ্ট স্বীকার করে ইবাদত করেছে, ঠিক আছে না? আর আসছে। ইনি বলেন, আমি যখন একদিন ইবাদত শুরু করতে মন স্থির করলাম, ইচ্ছা করলাম আমি এখন কি করব, ইবাদত শুরু করব, আল্লাহ তাআলার ইবাদত করব, তখন নফস তার মন অলসতা দেখিয়ে ঘুমানোর জন্য পরামর্শ দিল। কাকে? গজবাক রহমতুল্লাহ তাআলা আলাইকে। ঘুমি একটু ঘুম যাওয়ার জন্য পরামর্শ দিল। কে দিয়েছে? নফস দিয়েছে, মন দিয়েছে। চিন্তা করেছে আমি এখন একটু কি করব, ইবাদত করব। তখন ইনার নফস বলছে, এখন ইবাদত করিয়েন না, একটু বিশ্রাম নেন, একটু ঘুমিয়ে নেন। এই চিন্তাটা আসার সাথে সাথে ইনি বলছেন, তখন আমি শাস্তি হিসেবে এক পায়ে দাঁড়িয়ে পুরা কোরআন শরীফের খতম করে দিয়েছি। নিজের নফসকে শাস্তি দেওয়ার জন্য নফস কেন বলেছে এই বাচ্চা এখন না করে একটু বিশ্রাম নাও, এটা কেন বলেছে, এটা কেন ইচ্ছা হয়েছে? এই জন্য নিজেকে নিজের শাস্তি দিয়ে এক পায়ে, দুই পায়েও না, বসেও না, দাঁড়িয়ে, এক পায়ে দাঁড়িয়ে পুরা কোরআন খতম করেছে। দেখছেন, ইবাদত করেছে, কষ্ট স্বীকার করে করেছে, ঠিক আছে না? কষ্ট করেছে না? এক পায়ে দাঁড়ানো কষ্ট না? আমরা দুই মিনিট পাঁচ মিনিট দাঁড়ালে কি হয়ে যাব, ক্লান্ত হয়ে যাব, ঠিক আছে না? ইনি এক পায়ে দাঁড়িয়ে পুরো কোরআনের খতম করেছে। আল্লাহু আকবার। তো এত বেশি ইবাদত করেছে তিনি, এত বেশি ইবাদত করেছে, কষ্ট করে ইবাদত করেছে। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান এমন রয়েছে, কষ্ট নাই, মসজিদ এসিওয়ালা মসজিদ, শান্তিতে ইবাদত করতে পারছে, বাহিরে গরম লাগলে মসজিদে আসলে গরম আর লাগে, এরকম শান্তির স্থান পাওয়ার পরেও অনেক মুসলমান নিয়মিত নামাজ আদায় করে না, ঠিক আছে? আদায় করে, আদায় করা দরকার না? গৌসে পাক রহমাতুল্লাহ তাআলা কষ্ট স্বীকার করে 25 বছর জঙ্গলে জঙ্গলে ইবাদত করেছে। জঙ্গলের মধ্যে থাকা কি কষ্ট নাকি শান্তি? কষ্ট না শান্তি? অবশ্যই কষ্টের। আমরা একদিন থাকতে পারবো জঙ্গলে একা একা? চিন্তা করেন, ইনি আমাদেরকে কিভাবে শিক্ষা দিচ্ছে। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে নফস এবং শয়তানের সামান্য কথাও যদি আমরা কি করি, মেনে নিই, তাহলে ওই শয়তান, ওই নফস আমাদেরকে ধীরে ধীরে পরিপূর্ণ আয়ত্তের মধ্যে নিয়ে নেবে। গোসবাককে নফস বলেছে একটু ঘুমিয়ে নাও, নি শুনেছে নফসের কথা? শুনেছে? শুনে নেয়, সাথে সাথে আরও শাস্তি দিয়েছে নিজেকে নিজে, ঠিক আছে না? তো এখন দেখেন, আমরা যখন ফজর নামাজের জন্য অনেক সময় উঠি, আজান হচ্ছে, মনে করেন কি হচ্ছে, আজান হচ্ছে নামাজের জন্য জাগ্রত হয়েছি। এখন মানুষ চিন্তা করে, নফস বলে, শয়তানের পক্ষ থেকে আসে, এখন তো মাত্র আজান হচ্ছে, আধা ঘন্টা আগে আজান দিচ্ছে, আর আধা ঘন্টা পর নামাজ হবে, একটু শুয়ে, একটু শুয়ে আর একটু আরাম করো, আর একটু কী করো, আর একটু আরাম করে নাও। এই শয়তান এটা দিয়েছে, শয়তানের ধোঁকায় পরে এটা মেনে নিয়েছে, শয়তানের ওয়াসওয়াসাটা, শয়তানের কথাটা, তো কথাটা মেনে নেওয়ার কারণে সে একটু বিশ্রাম করতে গিয়ে দেখা গেল যে ফজর নামাজ কাজ হয়ে গেল। বুঝা আসছে? এটা কিসের মাধ্যমে? শয়তানের কথাটা মেনে নেওয়ার মাধ্যমে। তো বলা হচ্ছে এটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, শয়তান যখন, আমার নফস যখন আমাকে ইবাদত থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবে, তখন অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে, তার কথা মেনে নেওয়া যাবে না। যদি মেনে নিই, যদি মানতে থাকি, আস্তে আস্তে সে আমাকে এমনভাবে কাবু করবে, এমনভাবে তার আয়ত্তের মধ্যে নিয়ে নেবে, সে যা ইচ্ছা সে আমার দ্বারা করাতে পারবে, আমি নামাজ পড়তে চাইলেও পড়তে পারবো না, সে আমাকে এভাবে কি কন্ট্রোলের মধ্যে নিয়ে ফেলেছে। এই জন্য নিজের নফসের কথা, শয়তানের পক্ষ থেকে আসা কথা ধরা যাবে না। ওলামাগণ, আলিমগণ বলেছেন, যদি এইটা ভয় থাকে, কোন ভয়? ফজরের নামাজ মিস হয়ে যাবে, কাজা হয়ে যাবে, তাহলে শরীয়তের অনুমতি ছাড়া কোনো ব্যক্তির জন্য রাত বেশি জেগে থাকার অনুমতিও নেই। মনে করেন একটা মানুষ প্রতিদিন 10টা বাজে ঘুমিয়ে ফজর নামাজের জন্য উঠতে পারে, 11টা বাজে ঘুমালে সে উঠতে পারে না, সেটা জানে। যার এটা ভয় থাকে, আমি দেরি করে ঘুমালে ফজরের জন্য উঠতে পারবো, নামাজ কাজা হয়ে যাবে, তখন তার জন্য অনুমতি নাই, সে দেরি করে ঘুমাবে। তার জন্য অনুমতি কি, দেরি করে ঘুমানোর কি নাই অনুমতি না? এটা হচ্ছে ওলামাগণ বলেছেন। আচ্ছা, কোসবাক রহমতুল্লাহ তাআলাই আমাদেরকে এইটা বলার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে কীভাবে নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। ইনার নফস কীভাবে নিয়ন্ত্রণ করেছেন? বলেছেন আর একটু বিশ্রাম করেন। ইনি নফসকে বলেছে বিশ্রাম নয়, দুই পায়ে নয় এক পায়ে দাঁড়িয়ে পুরো কোরআন পর্ব, নফসকে শাস্তি দিয়েছেন। আরে কি, ইবাদতে স্থির থাকার জন্য ঘুম, অলসতা আর শয়তানের কুমন্ত্রণা থেকে কীভাবে নিজেকে বাঁচাবে এটা আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছেন, ঠিক আছে না? আরও কি, আমরা যারা গৌসে পাকের মুরিদ দাবি করি, প্রেমিক দাবি করি, আশিক দাবি করি, তাদের অন্তত বেশি ইবাদত না করলে তো অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়া দরকার, ঠিক আছে না? আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না, ইসলামের ধারে কাছে নাই, আবার গৌসে পাকের আশিক দাবি করে, গৌসে পাকের মুরিদ দাবি করে, প্রেমিক দাবি করে। তো এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়াচার আর কিছু নয়। গৌসে পাকের যে সত্যিকারের মুরিদ হবে, প্রেমিক হবে, আশিক হবে, সে অন্তত বেশি থেকে বেশি পরিমাণে আমল করতে না পারুক পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, তাহলে তো প্রকৃত মুরিদের এটাই আনুগত্যের শিকার হবে। নামাজ পড়ি না, গৌসে পাককে ভালোবাসি, নামাজ পড়ি না, ইসলামের শরীয়তের পাবন নাই, ঠিক আছে, এগুলো করা যাবে? গৌসে পাকের মুরিদ হলে, প্রেমিক হলে অবশ্যই ইনার দেওয়া পথ মত অনুযায়ী নিজের জীবন সাজাতে হবে, ঠিক আছে না? কৌতুল কুলুব, কৌতুল কুলুব নামক কিতাবের মধ্যে নি আমাদের জন্য নসিহত করেছেন। এই তিনটা বিষয় মুসলমানের মধ্যে অবশ্যই থাকা প্রয়োজন। কয়টা বিষয়? তিনটা বিষয় অবশ্যই থাকা প্রয়োজন একজন মুসলমানের জন্য, এই তিনটি বিষয় অবশ্যই থাকতে হবে, এগুলা থেকে দূরে থাকা কখনো দূরে থাকা যাবে না। কয়টা বিষয়? গৌসে পাক বলেন তিনটা বিষয় মুসলমানের অন্তর অবশ্যই, তিনটা বিষয় থেকে কখনো দূরে সরা যাবে না। কয়টা বিষয়? কি কি? নাম্বার এক, গৌসে পাক বলেন যে মুসলমান তার জন্য উচিত হচ্ছে সব সময় আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করা। আল্লাহ তাআলার হুকুমের উপর কি করা? যে মুসলমান তার জন্য আবশ্যক হচ্ছে সবসময় আল্লাহর হুকুমের উপর আমল করতে থাকা। নাম্বার দুই, যে মুসলমান তার জন্য উচিত হচ্ছে, আবশ্যকীয় হচ্ছে আল্লাহ তাআলা যে কাজ করতে নিষেধ করেছেন ওই কাজ থেকে নিজেকে দূরে রাখা, এটা হচ্ছে দুই নম্বর। নাম্বার তিন, আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর রাজি থাকা, আল্লাহ তাআলা যেটাই সন্তুষ্ট হয়েছে এইটার মধ্যে আমার খুশি হয়ে যাওয়া, আমি নিজেও সন্তুষ্ট হয়ে যাওয়া। তিনটা বিষয় আমাদেরকে কী করেছেন? নসিহত করেছেন। কে করেছেন? আমাদের পীর মুর্শিদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা। কয়টা বিষয় আবার বলি? নাম্বার এক, আল্লাহর হুকুমের পালনের অভ্যস্ত হওয়া, আল্লাহ তাআলা যে কাজ করতে নিষেধ করেছেন গুলা থেকে দূরে থাকা, আল্লাহ সন্তুষ্টির উপর নিজেকে সন্তুষ্ট রাখা। কয়টা কাজ? আচ্ছা এখন একটু চিন্তা করি, আমরা যারা আশিকানে মিলাদ রয়েছি, আশিকানে গৌসে পাক রয়েছি, আমাদের মধ্যে কতজন মুসলমান আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করতে চাচ্ছে, আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করে যাচ্ছে, নিয়মিতভাবে আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করতে আছে? একটু চিন্তা করি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, নামাজ পড়ো বান্দা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ পালন করো, সোম রোজা পালন করো, এগুলো আল্লাহ তাআলার হুকুম, ফরজ হুকুম, আবার করতেই হবে এরকম। আচ্ছা একটা হাদিসে মোবারকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামু সলাতি ওয়া ইতাউ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সোম রমাদান। হাদিসে পাকের সারাংশ হচ্ছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, ভিত্তি মানে খুঁটি, পিলার, ইসলামের পিলার কয়টা? আচ্ছা কোন একটা ভবনের যদি পিলার মজবুত না থাকে ভবনটি মজবুত হবে? আমার আপনার ইসলামের যে পাঁচটি খুঁটি আছে, ভিত্তি আছে, ওগুলো যদি না থাকে আমি ইসলামের মধ্যে ভালোভাবে থাকতে পারবো, শক্তভাবে ইসলামের মধ্যে আমি দাঁড়াইতে পারবো? দাঁড়াইতে কখন পারবো? যখন পাঁচটি স্তম্ভ, পাঁচটি খুঁটি মজবুত হবে, শক্ত হবে। নাম্বার এক খুঁটি কি? প্রথমত ইমান আনা। কি আনা? ইমান আনা মানে কি? আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, এটা। এবং আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি আল্লাহ তাআলার রসূল এবং বান্দা, এটা সাক্ষ্য দেওয়া ঈমান। প্রথমত কি? ঈমান। নাম্বার দুই, নামাজ কায়েম করা। নাম্বার দুই, নামাজ কায়েম করা। নাম্বার তিন, যাকাত দেওয়া। কি দেওয়া? যাকাত দেওয়া। নাম্বার চার, হজ পালন করা যদি সমর্থ হয়ে যায়। নাম্বার পাঁচ, রোজা রাখা। কি রাখা? এই পাঁচটা বিষয় মানে পাঁচটা পিলার। পাঁচটা কি পিলার? এই পাঁচ একটি ভবনের দশটা পিলার থেকে দুইটা পিলার যদি নষ্ট হয়ে যায়, একটা পিলারও যদি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, পুরো ভবন নিয়ে চিন্তা হয়ে যায় না? তা আমাদের মধ্যে যদি এই পাঁচটি খুঁটি না থাকে, মজবুত না হয়, নামাজ ইসলামের খুঁটি না, পিলার না, নামাজ একদিন পড়ছি আবার একসাথে পড়ছি না, খুঁটি মজবুত আছে? আমি ইসলামের মধ্যে কীভাবে মজবুত থাকবো, থাকতে পারবো? এই জন্য ইসলামের মধ্যে, ইসলাম নামক ভবনের মধ্যে মজবুতভাবে দাঁড়ানোর জন্য অবশ্যই এই খুঁটিগুলো মজবুত হওয়া দরকার। বুঝা আসছে? করতে হবে। আল্লাহ তাআলার গোসেবাক বলেন, মুসলমানের জন্য আবশ্যক হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করতে থাকা। তো আমরা গোসেবাকের প্রেমিক রয়েছি, গোসেবাকের কি রয়েছি, আশিক রয়েছি। তো গোসেবাকের মত পথ দেখানো চিন্তা অনুযায়ী আমাদের আমল করতে হবে না? তিনি বলেছেন আল্লাহর হুকুম পালন করতেই হবে। আমি গোসেবাকের প্রেমিক দাবি করে বলছি না, আল্লাহর হুকুম পালন করার দরকার নাই। হবে? এটা হবে? নিশ্চয় হবে না। আরেকটি হাদিসের সারাংশ হচ্ছে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে পছন্দ করেন। কোন বান্দাদেরকে? যারা আল্লাহ তাআলার দেওয়া ফরজ হুকুমের উপর আমল করতে থাকে। কাদেরকে পছন্দ করেন? আল্লাহ তাআলা যা হুকুম করেছেন ওগুলোর উপর আমল করতে থাকলে আল্লাহ তাআলা তাদেরকে কী করে? পছন্দ করে। যদি আমল না করে পছন্দ করবে? তা আমরা পছন্দনীয় হতে চাই না অপছন্দনীয় হতে চাই? তো পছন্দনীয় হওয়ার জন্য আল্লাহর হুকুম পালন করতে হবে। গোসপাক যে বলেছে আল্লাহর হুকুমের উপর আমল করতেই থাকবে, করতেই থাকতে হবে, এটা হচ্ছে মুসলমানের জন্য আবশ্যক। এটা আমাদের জন্য করা আবশ্যক, করতে হবে কি না? আল্লাহর হুকুম পালন করব, নামাজ পড়তে হবে। মিলাদুন্নবীর মাস আসছে, আমি মিলাদুন্নবীর মাসের আগেও বেনামাজি ছিলাম, মিলাদুন্নবীর মাসেও বেনামাজি, মিলাদুন্নবীর মাস চলে গেছে তারপরে বেনামাজি, আমার উপকার কী হবে? কিছু পেয়েছি? যদি আমি বেনামাজি থেকে নামাজি হতে পারি, বৎকার থেকে নেককার হতে পারি, এটি আমার জন্য উপকার। করবো ইনশাআল্লাহ চেষ্টা, নেককার হওয়ার জন্য চেষ্টা করব, নামাজি হওয়ার জন্য চেষ্টা করব। দুই নম্বর নসিহত কী ছিল গোসেপাকের? দুই নম্বর নসিহত হচ্ছে, আল্লাহ তাআলার নিষেধকৃত কাজ থেকে নিজেকে দূরে রাখা। আল্লাহ তাআলার নিষেধকৃত কাজ থেকে নিজেকে দূরে রাখা, এটা মুসলমানের জন্য আবশ্যক। কে বলেছে? গোসেপাক রহমতুল্লাহ তাআলা বলেছেন। তো এই বিষয়ের প্রতি, এই নসিহত যদি আমাদের জীবনের মধ্যে বাস্তবিক পক্ষে বাস্তবায়ন করতে পারে, তাহলে অনেক বেশি উত্তম হবে। অনেক বেশি কী হবে? যদি আমরা আল্লাহ তাআলার নিষেধকৃত সকল কাজ থেকে নিজেকে বাঁচাইতে পারি, এটা অনেক বেশি উত্তম হবে। আল্লাহ তাআলার রসূল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার ওলিরা হলেন সেই ব্যক্তি যারা নামাজ কায়েম করে, রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলার নিষেধকৃত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তারা হচ্ছে আল্লাহর ওলি। এটা কে বলেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর ওলি হচ্ছেন তারা। কারা? নবী বলছেন যারা নামাজ কায়েম করে, রমজানের রোজা রাখে এবং সওয়াব পাওয়ার জন্য যাকাত আদায় করে, আর আল্লাহ তাআলার নিষেধকৃত কাজ থেকে নিজেকে বাঁচায়, এরা হচ্ছে কি আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা। তো এইগুলা যার মধ্যে থাকবে না, সে আল্লাহর ওলিও হতে পারবে না? হতে পারবে? আল্লাহর ওলি হওয়ার জন্য এগুলো অবশ্যই তার মধ্যে থাকতে হবে। আরেকটি কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নিষেধকৃত বিষয় থেকে বিন্দু পরিমাণে বেঁচে থাকা, এটা জিন ও মানুষের ইবাদত করার চেয়ে উত্তম। বিন্দু পরিমাণ বেঁচে থাকার কথা বলা হচ্ছে, বেঁচে গুনাহ থেকে বাঁচাটা জিন এবং মানুষের অন্যান্য ইবাদত করার চেয়ে বেশি উত্তম। এর মানে কি? এর অর্থ হচ্ছে, হাজার রাকাত নফল নামাজ পড়ার তুলনায় একজন মুসলমানকে কষ্ট না দেওয়া অত্যন্ত বেশি। আপনি হাজার হাজার নফল নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াতের করতে আছেন, খতম দিতে আছেন, দরুদ শরীফ পড়তে আছেন, আবার মুসলমানকে কষ্ট দিচ্ছেন, এটা উত্তম নয়, ঠিকই নয়? উত্তম হচ্ছে মুসলমানকে কষ্ট না দিয়ে নিজেকে বাঁচানো। যদিও আপনি হাজার রাকাত নফল নামাজ পড়েন নাই, তাহলে মুসলমানকে কষ্ট না দেওয়া, নিষেধকৃত কাজ থেকে নিজেকে বাঁচানো, এটা বেশি উত্তম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরও কি, আরও একটু উদাহরণ বলা হচ্ছে, একবার গীবত করা থেকে বেঁচে থাকা জিন ও মানুষের অন্যান্য ইবাদতের চেয়ে বেশি উত্তম। অনেক সমাজের মাধ্যমে মানুষ দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে, নফল নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, আবার এগুলো শেষ করে যখন দোকানে যায়, বন্ধুদের আড্ডার মধ্যে যায়, আরেক বন্ধুর গীবত করে, এটা হবে? তো বলা হচ্ছে, একজন মানুষের গীবত করা থেকে বাঁচা জিন এবং মানুষের অন্যান্য যত ইবাদত আছে এগুলোর চেয়ে বেশি উত্তম হচ্ছে গীবত করাতে নিজেকে বাঁচানো। বুঝে আসছে? তো এই জন্য ইবাদত করে উপার্জন, উপকার অর্জন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। ইবাদত করার মাধ্যমে, দান সৎকার করার মাধ্যমে, নফল নামাজ পড়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে উপকার অর্জন করা, সওয়াব অর্জন করা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু গুনাহ না করে নিজের ক্ষতি করা থেকে বেঁচে থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ। গুনাহ না করে নিজেকে, গুনাহগার হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের উচিত কখনো গুনাহ না করা। কখনো কি করা? গুনাহ না করা। আল্লাহ তাআলা যে কাজ নিষেধ করেছেন ওই কাজ না করা। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানকে কষ্ট দিও, ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলিও, এতিমের সম্পদ খেয়েও। যদি আমরা এগুলোর মধ্যে লেগে যাই, এদিকে ভালো ভালো কাজের মধ্যেও আছে, কোনো উপকার আসবে? যদিও বেশি আমল করতে না পারে, কিন্তু অন্তত কী করতে হবে? গুনাহের কাজ থেকে, আল্লাহ তাআলার নিষেধকৃত কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। বাঁচালে ফজিলত কি? আরেকটি শুনি। হযরত আল্লামা আহমদ সাহাবি রহমতুল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, দুই, নিষেধকৃত কাজ থেকে নিজেকে দূরে রাখবে, তিন, নেক কাজ করবে এবং মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, বলা হচ্ছে তাহলে মানুষ তার কথা ভালোভাবে শুনবে, তার কথাটা মানুষের অন্তরে ভালোভাবে বিস্তার করবে, তার কথার মাধ্যমে মানুষ নেককার হয়ে যাবে, গুনাহ ছেড়ে যাবে, তার কথার মাধ্যমে বেনামাজি নামাজ হয়ে যাবে। কার কথা? যে আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহ তাআলার নিষেধকৃত কাজ থেকে নিজেকে কি করে, দূরে রাখে। এরকম নিজেকে দূরে রাখার পর যদি মানুষকে সে আল্লাহর পথে আহ্বান করে, তবে সে তাড়াতাড়ি আল্লাহ তাআলার পথে চলে আসবে। আর যদি নিজেকে গুনাহের মধ্যে জড়িয়ে রেখেছি, আমার ভাইকে চাচ্ছি আমি ভালো বানানোর জন্য, বানাতে পারবো? এটা আসর হবে না, বিস্তার, আমার কথাটা তার অন্তরের মধ্যে বিস্তার। তো কিতাবের মধ্যে বলা হচ্ছে, আপনি যদি গুনাহ থেকে নিজেকে বাঁচান, আল্লাহর হুকুম মানতে থাকেন, এরপর আপনার ভাইকে আল্লাহর পথে আনার জন্য আহ্বান করেন, ডাক দেন, তাহলে আল্লাহ তাআলার দয়ায় সে আল্লাহর পথে চলে আসবে, বেনামাজি হলে নামাজি হয়ে যাবে, গুনাহ করার হলে গুনাহ ছেড়ে দেবে। বুঝে আসছে? তো নিজের নেককার হওয়ার কত গুরুত্বপূর্ণ দেখেন। নিজে যদি নেককার হয়ে যায়, আমার ভাইকে সহজে কি নেককার বানাতে? এখন আমি নিজে নেককার নাই, আমার ছেলেকে চাচ্ছি নামাজি বানানোর জন্য, আমি নামাজ পড়ি না, আমি চাই আমার ছেলেকে বলছি নামাজ পড়ো, তো ছেলে বাবার কথা শুনে না। না শোনার পিছনে এটা কারণ একটা হতে পারে, আমি নিজে পড়ছি না। আমি যদি নিজে নেককার হই, ছেলেকে বলি বাবা নামাজ পড়ো, তা কিতাবের মধ্যে বলা হচ্ছে, আপনি বলেছেন যে বাবা নামাজ পড়ো, তাহলে আপনার কথার ওই প্রভাব তার অন্তর মধ্যে পড়বে, সাথে সাথে সে নামাজ পড়ার জন্য চলে আসবে। বুঝে আসছে? তো এই জন্য আমাদের কী করতে হবে? গৌসে পাকের দ্বিতীয় নসিহত, কয় নম্বর নসিহত? দ্বিতীয় নসিহত হচ্ছে, নিজেকে গুনাহের কাছ থেকে, আল্লাহর নিষেধকৃত কাছ থেকে রক্ষা করা। নাম্বার তিন হচ্ছে, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্ট রাখা, নিজে হাসি খুশিতে থাকা। কিসের মধ্যে? আল্লাহর সন্তুষ্টির মধ্যে। এখন অনেকে চিন্তা করে, আমার ধন সম্পদ কম, এই ধন সম্পদ কমটা কীভাবে হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আসছে না? এখন আমি ধন সম্পদ কমে হওয়ার কারণে কী করছি? ধন সম্পদ বাড়ানোর জন্য চুরির মধ্যে লেগে গিয়েছি, ডাকাতির মধ্যে লেগে গিয়েছি, অপরের ধন সম্পদ অন্যভাবে নিয়ে নেওয়ার মধ্যে লেগে গিয়েছি। এখন কি নিজেকে আল্লাহর সন্তুষ্টির মধ্যে সন্তুষ্ট রেখেছি? আল্লাহর সন্তুষ্টির মধ্যে নিজে সন্তুষ্ট হয়েছি? নিশ্চয় হয় নাই, নিশ্চয় কি হয় নাই, হয় নাই। আচ্ছা অনেক সময় দেখা যায় যার মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট নাই, তার চেয়ে বেশি বড় নেয়ামত কোনো বেশি কিছু যদি অন্য কোনো ব্যক্তি অর্জন করে নাই, তখন সে তাকে হিংসা করতে থাকে। হিংসা করে না, সে আমার সাথে লেখাপড়া করেছে, আমরা একই ধরনের মানুষ, কিন্তু সে আজকে অনেক সম্মানের দিয়ে অনেক দূরে চলে গেছে, ধন সম্পদের দিক দিয়ে আমার থেকে অনেক বেশি ধন সম্পদের মালিক হয়ে গিয়েছে। এখন সে ইচ্ছা করে হিংসা করে, সে চায় যে তার ধন সম্পদ কমে যাক, ধনী থেকে গরিব হয়ে যাক, সম্মানী ব্যক্তি থেকে অসম্মানী ব্যক্তি হয়ে যাক, চায় না অনেকে। এটা হচ্ছে হিংসা। এটা কি হিংসা? হিংসার পরিচয় আরেকটু জানি আমরা, আলা হযরত রহমতুল্লাহ তাআলা তার ফতোয়ে রজবিয়া নামক কিতাবের মধ্যে বলেন, কারো নিয়ামত চিনিয়ে নেওয়ার আশা করা হলো হিংসা। কারো নিয়ামত চিনিয়ে নেওয়ার আশা করা হলো কি? হিংসা। অর্থাৎ কারো কাছে কোনো নিয়ামত থাকলে সেটা যেন চলে যায়, সেটা যেন ওই নিয়ামতটা যেন কেউ চিনিয়ে নেয়, ওই নিয়ামতটা যেন কেউ আত্মসাত করে নেয়, এটা কামনা করা, প্রত্যাশা করা, আশা করাই হলো হিংসা। এরকম করে তো অনেক মানুষ আসে না, তো এইটা হচ্ছে কি হিংসা। যেমন আরও উদাহরণ কিতাবের মধ্যে আসছে, কারো খ্যাতি বা সম্মানের প্রতি ঘৃণার অনুভূতি নিয়ে এই আকাঙ্ক্ষা করা যে সে যেন কোনোভাবে অবদস্ত হয়ে যায়, সম্মানী ব্যক্তি কোনোভাবে যেন অসম্মানী হয়ে যায়, তার যেন অসম্মান হয়ে যায়, এটা আশা করা। অথবা কোনো একজন ব্যক্তি ভালো লেখাপড়া করে, মেধাবী ছাত্র, আর তার ক্লাসমেট চাই যে সে দুর্বল ছাত্র হয়ে যাক, তার মেধা কমে যাক, তার মুখস্থ শক্তি কমে যাক, এটা হচ্ছে হিংসা। এটা কি হিংসা? আবার অনেকে দেখেন কেউ ভালো গাইতে পারে, নাচ পড়তে পারে, কোরআন তেলাওয়াত ভালো পড়তে পারে, এখন তার অন্য কেউ যদি চায় তার কণ্ঠটা নষ্ট হয়ে যাক, তার কণ্ঠ বইয়ে যাক, এটা হচ্ছে কি হিংসা। তো কিতাবের মধ্যে বলা হচ্ছে এই হিংসা করা এটা হচ্ছে হারাম, আর হিংসা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটা কাজ। হিংসা করলে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য হিংসা করা থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে সন্তুষ্ট অবশ্যই থাকতে, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন এগুলোর প্রতি শুকরিয়া আদায় করে জীবন সুন্দরভাবে পরিচালনা করতে থাকা। আমাকে আল্লাহ তাআলা সম্পদ কম দিয়েছে, এখন শুকরিয়া আদায় না করে আমি অন্যভাবে সম্পদ অর্জন করার জন্য চাচ্ছি, আল্লাহর সন্তুষ্টির মধ্যে সন্তুষ্ট থাকা হয় নাই। আচ্ছা, এই হিংসার নিয়ম আমরা শ্রবণ করছিলাম। হিংসা এটা এমন একটা মারাত্মক খারাপ মন্দ অভ্যাস, বলা হচ্ছে এই মন্দ অভ্যাসের কারণেই ইবলিস শয়তান আল্লাহ তাআলার দরবার মধ্যে লানত প্রাপ্ত হয়েছে, চিরস্থায়ীর জন্য জাহান্নামী হয়ে গিয়েছে, নবীদের চোখে, ফেরেশতাদের চোখে এবং সকল সৃষ্টির দৃষ্টিতে সে অভিশপ্ত হয়েছে। কে? শয়তান। কিসের কারণে? হিংসা করার কারণে। এই জন্য কোনো বিবেকবান ব্যক্তি, বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হিংসা করতে, আমাদের মাঝে কি এটা হিংসা থাকতে পারবে? হিংসা থাকলে কি ক্ষতি নাকি লাভ? গোসবাক বলেছেন আল্লাহ তাআলা সন্তুষ্টির মধ্যে সন্তুষ্ট থাকো। এখন হিংসা করে যদি অন্যের জিনিস আমি নিয়ে নিতে চাই, হয়েছে এরকম করা যাবে না। তা গোসবাক আরো বলেন, কি বলেন, আল্লাহর বান্দাগণ নিজেকে অন্যের প্রতি হিংসা করা থেকে বাঁচাও, কেননা এটা অনেক বড় মন্দ কাজ, এই মন্দ কাজের কারণে শয়তান বরবাদ হয়েছে, শয়তান ধ্বংস হয়েছে, শয়তান চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছে। কিসের কারণে? হিংসা করার কারণে। ইনি আরো বলেন, গোসেপাক রহমতুল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ তাআলার বান্দারা তোমরা ভালো করে শোনো, তোমরা কি শোনো নাই আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 5 নম্বর পারার সূরা নিসার 54 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? বিসমিল্লাহি রহমানির রহিম, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহ, অর্থাৎ মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে সেটারই উপর যা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ করে দিয়েছেন। কোরআন আয়াতের মধ্যে বলা হচ্ছে মানুষ বিদ্বেষ করে, হিংসা করে ওই নিয়ামতের উপর যে নিয়ামতটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আচ্ছা, একজন মানুষ সম্পদশালী, ধনী ব্যক্তি, এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে তার জন্য একটা কি নিয়ামত। এখন আমি হিংসা করছি, সে গরিব হয়ে যাক, সে কি হয়ে যাক? তা আল্লাহ বলেন সে কি আল্লাহ তাআলার অনুগ্রহ যেটা দিয়েছেন ওই অনুগ্রহের উপর হিংসা করছে, বিদ্বেষ পোষণ করছে, আল্লাহ ধ্বংসস্বরূপ বলছে। তো এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সবাইকে আল্লাহ তাআলাই দান করেন, একজন সম্মান অর্জন করেছে সবাই তাকে সম্মান করে, এই নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো হিংসাকারী বান্দা একটু চিন্তা করুন যে আল্লাহ পাকের দানকৃত নিয়ামতের প্রতি হিংসা করার মাধ্যমে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের উপর আপনি অসন্তুষ্টি প্রকাশ করলেন, ওই বান্দাকে নিয়ামত দিয়েছেন আর আমি অসন্তুষ্ট প্রকাশ করছি, করা যাবে এরকম? করা যাবে? আমরা যদি এই হিংসা না করে আমি নিজের জন্য আল্লাহ তাআলার কাছে চাই সে ধ্বংস হয়ে যাক, সে অসম্মানী হয়ে যাক, তা সে গরিব হয়ে যাক, এটা আকাঙ্ক্ষা না করে, একজন মেধাবী ব্যক্তি সে অনেক বেশি পারে, মুখস্থ বেশি রাখতে পারে, আমার আশা হচ্ছে সে না পারুক, সে দুর্বল ছাত্র হয়ে যাক, তাহলে এটা হিংসা। আর যদি আমি করি আল্লাহ তাকে নিয়ামত দিয়েছ আমাকেও দাও, এটা করা যাবে, এটা বুঝা আসছে? তো গোসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নসিহত কয়টা? কয়টা নসিহত? নাম্বার এক, আল্লাহ তাআলার হুকুম পালন করতে থাকা, আল্লাহ তাআলার হুকুম পালন করতে। নাম্বার দুই, আল্লাহ তাআলার নিষেধকৃত কাজ থেকে নিজেকে রক্ষা করতে থাকা, নিষেধকৃত কাজ থেকে নিজেকে অনেক দূরে রাখা। নাম্বার তিন, আল্লাহর সন্তুষ্টির উপর নিজেও সন্তুষ্ট থাকা। বুঝা আসছে? এগুলোর উপর আমল করতে হবে না? গোসপাকের প্রেমিকও দাবি করবো, মুরিদও দাবি করবো, আবার গোসপাকের বাণী নসিহত আমরা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবো না, এরকম হবে? হতে পারে এরকম? তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমরা আশিকান মিলাদ যারা রয়েছি, মসজিদ সাজিয়েছি, ঘর সাজিয়েছি, সাথে সাথে বেশি প্রয়োজন হচ্ছে নিজের অন্তরকে গুনাহের ময়লা থেকে, গুনাহের অন্ধকার থেকে দূর করে আলোকিত করে নেওয়া। করবো? আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করবো, নিজেকে আল্লাহ তাআলার নিষেধকৃত কাজ থেকে দূরে রাখবো, আল্লাহর সন্তুষ্ট হোক নিজে সন্তুষ্ট থাকবো, এইগুলা করার মাধ্যমে আমাদের পীর মুর্শিদও সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে, এরপরে এর কারণে আমার নবীও খুশি হয়ে যাবে। আর নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ তাআলা খুশি হবে না? আর কোনো টেনশন থাকবে আমাদের? পেরেশান থাকবে? তো চিন্তামুক্ত হওয়ার জন্য, পেরেশান মুক্ত হওয়ার জন্য পীর মুর্শিদের এই দেওয়া নসিহতের উপর আমল করে এবং নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্নতের আমল করতে করতে আমরা জীবন যাপন করতে থাকি ইনশাআল্লাহ করিম। এর মাধ্যমে দুনিয়ার মধ্যে উপকার অর্জন করবো, আখেরাতে ইনশাআল্লাহ করিম উপকার অর্জন করবো। বুঝা আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছি কোসাফাক রহমতুল্লাহ তাআলার জীবন থেকে ওগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে উভয় জগতের মধ্যে নিজেকে সফল ব্যক্তি হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুক।